বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 9 জুন, 26 জ্যৈষ্ঠ এবং ফের্সে 19 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পারেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরের খবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। ইয়েমেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে ওমান, পরিস্থিতি পরিবর্তনের আভাস সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মসজিদুল আকসায় নামাজ আদায়ের প্রত্যয় সাইয়েদ হাসান নাসরুল্লাহ তার সুস্বাস্থ্য দেখে ইসরায়েল হতাশ বলে গণমাধ্যমের মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 7 প্রার্থীর দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠিত, দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানকে প্রাধান্য দেওয়ার আশ্বাস সব প্রার্থীর। ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমানবাহিনীর 24 যুদ্ধবিমানের নিয়মিত টহল উস্কানিমূলক বলে আখ্যায়িত করল ভারতীয় বিমানবাহিনী। এবং ইসলামী বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা স্বীকারোক্তি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। জেরুজালেম আল কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল মানের টেলিভিশন প্রতিষ্ঠার 30তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মার সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। এদিকে সাইয়েদ হাসান নাসরুল্লাহর গতকালের ভাষণের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর সব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরবি ভাষার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাই আল ইউমের আজকের সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাষণের সময় তিনি হাসি খুশি ও ফুরফুরে মেজাজে ছিলেন, তিনি যে পুরোপুরি সুস্থ সে বিষয়টি এ সময় স্পষ্ট ছিল। পত্রিকাটি আরও লিখেছে, এর আগে দুটি ভাষণের সময় সাইয়েদ হাসান নাসরুল্লাহ মৌসুমি অ্যালার্জিতে ভুগছিলেন, এ কারণে তাকে ভাষণের সময় কাশি দিতে দেখা যায়। 25 মের ভাষণে তিনি খুব বেশি কাশি দিচ্ছিলেন। অ্যালার্জি সমস্যার পরও দিবসটির ব্যাপক গুরুত্বের কারণে সেদিন তিনি ভাষণ দেন। এর আগে দুটি ভাষণের পর ইসরায়েল এ বলে প্রচার চালিয়েছিল যে হিজবুল্লাহ মহাসচিব রোগাক্রান্ত, তারা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য স্থলাভিষিক্তের নাম নিয়েও আলোচনা শুরু করেছিল। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, ইরান এখন পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে বছরে $2,200 কোটি উপার্জন করতে পারবে। তিনি বলেন, পেট্রোল উৎপাদন দৈনিক 5 কোটি 60 লাখ টিলার থেকে বেড়ে 10 কোটি 70 লাখ লিটারে পৌঁছেছে। এর আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর গত 8 বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি $13,000 কোটি পৌঁছেছে, যা সাবেক প্রেসিডেন্টের 8 বছরের তুলনায় 59% বেশি। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত 2-3 মাস ধরে দুটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে, একটি হল করোনা ভাইরাস মোকাবেলা আর অন্যটি হল নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুটি ক্ষেত্রেই সাফল্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, দেশে জনগণের মধ্যে যে শ্রেণীবৈষম্য তৈরি হয়েছে তার মূলে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে প্রশাসনের ভুল সিদ্ধান্ত গ্রহণ। তিনি মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এটি ছিল 7 প্রেসিডেন্ট প্রার্থীর দ্বিতীয় টেলিভিশন বিতর্ক। অপর প্রার্থী আব্দুল নাসের হেম্মাতি দেশে সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আশাব্যঞ্জক করার আশ্বাস দিয়েছেন। বিতর্কে কাজী জাদে হাশমি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুব সমাজকে দেশ গঠনের কাজে বেশি বেশি ব্যবহার করবেন। অপর প্রার্থী মোহসেন রেজাই বলেন, দেশের বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট এবং তার কাছে এ সংকট সমাধানের উপযুক্ত পন্থা রয়েছে। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেশ থেকে হতদরিদ্র নামক শব্দটি উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপর প্রার্থী আলী রেজা জাকানি। অপর প্রার্থী সাইয়েদ জালিলি বলেছেন, জনগণের সঙ্গে দেশের নীতি নির্ধারকদের আচরণে পরিবর্তন আনতে হবে। সর্বশেষ প্রার্থী মোহসেন মীর আলিজাদে এমন কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন যার ফলে শত্রু দেশের অবরোধের তেমন কোনো প্রভাব দেশে পড়বে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও 2500 ছাড়িয়েছে। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও 2500 ছাড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 37 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে নতুন শনাক্ত হয়েছেন 2537 জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,949 জনে, আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 8,17,819 জন। দেশে 510টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 20,604টি নমুনা সংগ্রহ এবং 20,584টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার 12.33%। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়নে শিথিলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম একথা বলেন। তিনি জানান, জুনের 8 তারিখ থেকে করোনা সংক্রমণ বাড়ছে। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার এখন 25% বেশি, চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি, রাজশাহীতে 23% বেশি। এসব জায়গায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করায় স্থিতি অবস্থা বিরাজ করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে করোনা আর আওয়ামী লীগ সরকার, এই দুই দানব সবকিছু তছনছ করে দিচ্ছে। এ কারণে রাজনীতিতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, এটাকে জয় করতে হবে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যুদ্ধ করতেই হবে, আওয়ামী লীগ এমনি এমনি ক্ষমতা ছেড়ে দেবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে থাকলে তার রাজনৈতিক জীবন শেষ করে দিতে আরএসএসের সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাডগিল। প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিল এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে বিজেপির একসময়ের প্রতাপশালী নেতা লালকৃষ্ণ আদবানের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গ উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি করোনা ভাইরাসের টিকাকরণের স্লোথ গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। উগ্র হিন্দুত্ববাদী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের রাজনৈতিক সংগঠন হল বিজেপি। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আরএসএসের লক্ষ্য। এদিকে গত কয়েকদিন ধরে ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমানবাহিনীর 24টি যুদ্ধ বিমান নিয়মিত যে টহল দিচ্ছে তাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে ভারতীয় বিমান বাহিনী। ভারতের পক্ষ থেকে ব্যাপারে পাল্টা তৎপরতা শুরু হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারত চীন সংঘাতের আবহে পূর্ব লাদাখের উল্টো দিকে থাকা তিব্বত সংলগ্ন বিমানঘাটি থেকে চীনা বিমানবাহিনীর 24টি ফাইটার জেট নিয়ম করে টহল দেয়া শুরু করেছে। ভারতীয় বিমানবাহিনীর মতে ওই অভিযান সম্পূর্ণ প্ররোচনামূলক, সেজন্য পাল্টা তৎপরতা শুরু করেছে ভারতও। আজ বুধবার গণমাধ্যমে প্রকাশ, চীনের J-11 সিরিজের ফাইটার জেটের সঙ্গে যুক্ত হয়েছে J-16। এই দুই সিরিজের যুদ্ধবিমান যৌথভাবে উড়ান শুরু করেছে নিয়ম করে। ভুটান, গারিগুনসা ও কাশগড় ইত্যাদি বিমানঘাটি থেকে চীনা যুদ্ধবিমান আকাশে উঠছে। এভাবে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে সক্রিয়তা শুরু করেছে চীন। অন্যদিকে ভারতও চুপ করে বসে নেই। পাল্টা MiG-29 এবং সুখোই তো বটেই, মাঝে মধ্যে রাফায়েল যুদ্ধবিমানও উঠছে আকাশে। ভারতের এই পদক্ষেপ চীনকে কিছুটা হলেও সতর্ক থাকতে বাধ্য করছে বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের সেনাবাহিনীর দীর্ঘ 10 মাসের টানা পড়েনের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়েছিল, তখনই নয়া সংঘাতের আবহের সূত্রপাত নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, লাদাখের সীমান্তের ওপারে কমপক্ষে 22টি চীনা যুদ্ধবিমান মহড়া চালায়। এর মধ্যে বেশ কয়েকটি ছিল J-11 যুদ্ধবিমান, যা আদতে Sukhoi-27 বিমানের আদলে তৈরি। এছাড়া সামরিক মহড়ায় অংশ নেয় লাল ফৌজের J-16 যুদ্ধবিমানও। চীনা লাল ফৌজের এই আগ্রাসী কার্যকলাপের উপরে কড়া নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলাম বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার কানাডার হাউস অব কমন্সে বক্তৃতাকালে তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সন্ত্রাসী হামলা, ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ হত্যাকাণ্ড ঘটে। নিহত 4 জনের মধ্যে 2 নারী ও 1 শিশু রয়েছে। পরিবারটি 9 বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। হামলায় অভিযুক্ত 20 বছর বয়সী কানাডিয়ান তরুণ ন্যাথানিয়েল ভেল্টম্যানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান সূচি প্রচারে বিঘ্ন হয়, আমরা দুঃখিত। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন বন্ধের জন্য সবচেয়ে বেশি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর ষষ্ঠ বছর চলছে। রক্তক্ষয়ী ও চাপিয়ে দেয়া এই যুদ্ধ অবসানের জন্য সবচেয়ে বেশি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। গত 74 মাস ধরে ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওমান নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। ওমান একদিকে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা, অন্যদিকে সৌদি ও ইয়েমেনের মধ্যে আলোচনার চেষ্টা চালিয়েছে। এছাড়া জাতিসংঘের প্রতিনিধি ও ইয়েমেনিদের মধ্যে আলোচনার ক্ষেত্রেও ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অর্থাৎ ত্রিমুখী প্রচেষ্টা। যুদ্ধ শুরুর 74 মাস পর এখন ইয়েমেনের ব্যাপারে ওমানের নীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2015 সালে ইরানের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর গত 6 জুন এই প্রথম ওমানের কোনো প্রতিনিধি দল ইয়েমেনের রাজধানী সানা সফরে গেছেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এ ব্যাপারে বলেছেন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং প্রতিবেশী দেশ হিসেবে ইয়েমেনের বর্তমান অবস্থা পর্যালোচনা করার জন্যই ওমানের প্রতিনিধি দল সানা সফরে এসেছে। তিনি বলেছেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিধ্বস্ত এদেশটির জনগণের সেবায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপায় খুঁজে বের করাও তার সফরের অন্যতম লক্ষ্য। ওমানের সরকারি প্রতিনিধি দলের সানা সফরের একই সময়ে ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের রাজধানী মাস্কাটে গেছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ সাইদির সঙ্গে টেলিফোন আলাপে ইয়েমেন যুদ্ধবন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, এইসব সফর ও টেলিফোন আলাপ থেকে বোঝা যায় ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অসহায় মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা জোরদার হয়েছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ কিংবা পাশ্চাত্যের কোনো দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রতি হুথি সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের আস্থা নেই, কিন্তু মধ্যস্থতা করার ক্ষেত্রে ওমানের প্রতি ইয়েমেনিদের আস্থা আছে। কেউ কেউ মনে করছেন, ওমানের প্রতিনিধি দলের সানা সফরের মাধ্যমে সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেয়া এবং বিমান উড্ডয়ন শুরু হতে পারে। সানা বিমানবন্দর চালু হলে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে এটা হবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে বজ্রপাতে প্রাণহানি বাড়ছে। সরকারি হিসেবে গত 6 মাসে 110 জন মারা গেছেন, আর বেসরকারি হিসেবে 230 জনের মারা যাওয়ার কথা বলা হয়েছে। তো বজ্রপাতে করণীয় নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখন বজ্রবৃষ্টির সময়। প্রায় প্রতিদিনই মেঘ বৃষ্টি বজ্রপাত হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। বজ্রপাতে প্রাণহানিও ঘটছে উদ্বেগজনক হারে। সরকারি হিসেবে এবছর প্রথম ছয় মাসে বজ্রপাতে মারা গেছেন 110 জন, আর বেসরকারি হিসেবে এ সংখ্যা 230। চলতি জুনের প্রথম সপ্তাহেই বজ্রপাতে সারা দেশে 56 জনের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে 216 জনের বেশি মানুষ প্রাকৃতিক এই দুর্যোগে মৃত্যুবরণ করছে। এ কারণে সরকার বজ্রপাতে মৃত্যুর বিষয়টি প্রাকৃতিক দুর্যোগের তালিকাভুক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বজ্রপাত নিরোধ করা সম্ভব নয়, তবে মৃত্যুর হার কমানো সম্ভব। বজ্রপাতে মৃত্যু হ্রাস প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেছেন,
সাধারণত এপ্রিল থেকে এই জুলাই পর্যন্ত কিন্তু বজ্রপাত হয়। সুনামগঞ্জে একদিনে মারা গেছিল প্রায় 80 জন এবং একদিনে পশু সম্পদ মারা গেছিল 100-এর উপরে। পূর্বাভাস জানা যায় আধা ঘন্টা আগে। এর জন্য একটা প্রকল্প আমরা নিতে চাই। তালগাছের কাজ তো চলছে। আমরা সাউনির জন্য প্রতি বছর কাবিটার ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকা খরচ করি, সেখানে আমরা হয়তো এই প্রকল্পটা নেওয়ার জন্য আগামী অর্থ বছরে আমরা আশা করি এগুলো বাস্তবায়ন করছি আমরা যেতে পারবো।
তবে বিশেষজ্ঞরা বলছেন, তালগাছের চারা লাগিয়ে সেটি বড় হয়ে বজ্র নিরোধকের কাজ করতে অন্তত 10 বছর সময় অপেক্ষা করতে হবে। এদিকে আগাম সতর্কতা জানানোর পদ্ধতি উদ্ভাবন করেছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। তারা আবহাওয়া অধিদপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য আলোচনার উদ্যোগ নিয়েছে। তবে বজ্রপাত নিয়ে এক তির্যক মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বজ্রপাতে মৃত্যুর জন্য হয়তো বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে, কারণ বিএনপি সবকিছুতেই সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে বসে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করে, সেটাই আমি ভাবছি। এই খবরটি পড়ে একজন অনলাইন পাঠক মন্তব্য করেছেন, সরকারের নীতি নির্ধারকেরা 2016 সালে বজ্রপাতকে দুর্যোগ হিসাবে ঘোষণা করে এর প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথা বলেছিলেন। তখন 1 কোটি তালগাছ লাগানো এবং বৈদ্যুতিক খুঁটিতে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। প্রশ্ন একটাই, আমরা এতদিন কি করেছি?
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো ও সুস্থ আছেন। অসুখ বিসুখ এবং চিকিৎসা দুটো বিষয়ের সম্পর্ক খুবই গভীর। অসুখ হলে চিকিৎসার প্রশ্ন আসে, যেতে হবে ডাক্তারের কাছে। কিন্তু বাংলাদেশের গাঁও গ্রামের এমনকি শহরের বহু মানুষকে দেখা যায় অসুখ হলে নিজে নিজেই ডাক্তারি করেন। এটা কি সঠিক পদ্ধতি, সে প্রশ্ন থেকেই যায়। তো কোনো অসুখ হলে কিভাবে চিকিৎসা করা উচিত, সে বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। আর আলোচনা করবেন কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজী। তিনি দীর্ঘদিন কানাডাতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। তো চলুন আজকের আলোচনায় যাওয়া যাক। ডাক্তার শাহনাজ কাজী, আপনাকে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইছি, যে কোনো অসুখ হলে চিকিৎসকের কাছে না গিয়ে ইচ্ছে মতো যে ওষুধ খাচ্ছেন গ্রাম থেকে শহরের বেশিরভাগ মানুষ, এটা কি ঠিক? এটা কতটা ভয়াবহ হতে পারে? আসলে আমাদের চিকিৎসাটা কিভাবে হওয়া উচিত?
ধন্যবাদ। আমি এই জিনিসটা নিয়ে আসলে সবসময় বলতে পারেন একটু মনোপীড়াতেই থাকি, যেহেতু বাংলাদেশে অত কাজের অভিজ্ঞতা না থাকলেও বাংলাদেশে তো আমার পুরো পরিবার থাকেন, বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশে কি হচ্ছে সবটাই আমার জানা। তো আমি যেটা বলবো, প্রথম কথা হচ্ছে যখনই আমাদের কোনো কিছু শারীরিক অসুস্থতা আমরা যদি কেউ অনুভব করি, আমাদের অবশ্যই মানে ধরেন প্রথম তিন দিন জিনিসটাকে আমরা ইগনোর করলেও তারপর কিন্তু আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ নেয়া অত্যন্ত ভুল। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা কোনো ফার্মাসিতে গিয়ে ফার্মাসিতে যে কাজ করছেন তাকে বললাম ভাই আমার জ্বর হয়েছে আমি কি খাবো, আমাকে একটা কিছু উনি দিয়ে দিলেন আমি খেলাম, এই রকম চিকিৎসা না। আমাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গিয়ে আমার যে লক্ষণগুলো, অসুখের লক্ষণগুলো বা আমি কেন কেমন খারাপ ফিল করছি সেটা বলে ওনার পরামর্শ অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে।
জি ডাক্তার শাহনাজ কাজী, আপনি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিলেন। যদি এভাবে ওষুধ ব্যবহার করা হয় সেটি ভুল এবং ঝুঁকিপূর্ণ, তো এর পর কি করতে হবে ডাক্তার শাহনাজ?
তারপর সেখানে যাওয়ার পর শুরু হবে যে চিকিৎসক শুনবেন আপনার কথা, তারপর যদি কোনো ইনভেস্টিগেশন মনে করেন সেটা করবেন, আর যদি মনে করেন যে না অনেক কিছুই আমার আছে যেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ফেলতে পারি, তার মানে আমাদের লক্ষণগুলো শুনেই বোঝা যায় যে এইটা হয়েছে। আর সাথে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ডাক্তার আপনার রোগের লক্ষণগুলো শুনে সেই অনুযায়ী আপনাকে কিছু শারীরিক পরীক্ষা করবেন, তার মানে আপনার শরীরে হাত দিয়ে উনি ওই জিনিসটা পরীক্ষা করবেন কিংবা স্টেথোস্কোপ দিয়ে উনি শুনবেন, তারপর উনি একটা ডায়াগনোসিসে এসে পৌঁছাবেন, তারপরে কিন্তু উনি ওনার চিকিৎসাটা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বললেন, তো এই পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনোসিস নিয়ে নানা অভিযোগের কথা শোনা যায় বাংলাদেশে, এ বিষয়ে আপনি কি বলবেন?
হ্যাঁ, এ ধরনের ঘটনা ঘটে, যদিও এটা সব ক্ষেত্রে যে ঘটে তা না, এটা হয়তো ঘটে কিছু কিছু চিকিৎসকের ক্ষেত্রে। আসলে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটা যেহেতু সরকারিকরণ না, সেই জন্যই হয়তো এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমি যেখানে কাজ করি সেখানকার সাথে যদি আমি তুলনা করি তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে আপনার একটু সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের এখানে যখন কোনো একটা রোগী আমার কাছে আসে, সে আমাকে লক্ষণগুলো বলার পরে আমাকে চিন্তা করতে হয় যে তার কি হয়েছে, এরকম একটা আমি ধারণাতে নিয়ে আসি, তখন সে ওইটাকে মোটামুটি শিওর হওয়ার জন্য শারীরিক যে পরীক্ষাটা তার যন্ত্র দিয়ে বা হাত দিয়ে পরীক্ষাটা করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসি। কতগুলো জিনিস আছে, যে আমি আগে বলেছি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সেটা আমরা রোগীর হিস্ট্রি বা ঘটনাটা শুনে আর পরীক্ষা করে আমরা ওটা বুঝে ফেলতে পারি। তারপরে কিছু জিনিস আমরা বুঝতে পারি না, তখন আমাদেরকে কিছু ল্যাব ইনভেস্টিগেশন করতে হয়। এই যে আমি এখন ইনভেস্টিগেশনের কথাটাতে আসলাম, এই ইনভেস্টিগেশনের সাথে আমরা এখানে যারা কাজ করি ডাক্তারদের কোনো সম্পৃক্ততা নেই, তার মানে আমি আমার ইচ্ছা মতোই তাকে কোথাও পাঠাতে পারবো না। আমি তাকে কি কি পরীক্ষা দেব সেটা কিন্তু যে কোনো সময় আমাকে অডিট করে বের করতে পারে মিনিস্ট্রি অফ হেলথ। তো সেই ক্ষেত্রে আমাকে খুব চিন্তা করে তার পরীক্ষাগুলো লিখতে হয়।
জি ডাক্তার শাহনাজ কাজী, চিকিৎসকের ওষুধ লেখার ক্ষেত্রেও অভিযোগের কথা শোনা যায়, অনেক বেশি ওষুধ লেখেন ইত্যাদি ইত্যাদি, তো এর বাস্তবতা কতটুকু?
তারপরে আপনি আসলেন ওষুধের কথায়। ওষুধও আমি যখন তাকে লিখব, আমার কিন্তু রেগুলেটরি বোর্ড আছে, সে কিন্তু আমাকে যে কোনো সময় দেখতে পারে যে কোন সিমটম বা কোন ডায়াগনোসিসের জন্য আমি কি কি ওষুধ দিলাম। জবাবদিহিতার আওতায় আমরা সব ডাক্তাররা এখানে। আমার প্রতিটা কাজের জন্য আমাকে যে কোনো সময় তলব করতে পারে, আমাকে উত্তর দিতে হবে আমি কেন তাকে এই ওষুধটা লিখলাম। এই জিনিসটা কানাডা এত কঠিন ভাবে রেগুলেট করা হয় যে এটা সম্ভব হয় না। বাংলাদেশে এই ব্যবস্থাটা এখনো আসেনি, যার জন্য আমি বলবো যে যদি কোনো চিকিৎসকের মনে সততা বা এথিক্যাল আমরা যে শপথগুলো নিয়েছিলাম সেটাতে ঘাটতি থাকে, তখন উনি সেটা নর্চার করতে পারেন।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি চিকিৎসা ব্যবস্থার পদ্ধতিগত ত্রুটির কথা বললেন, এ ব্যাপারে সচেতন হওয়ার কথাও বললেন এবং চিকিৎসককে তার নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সেবা দিতে হবে, এটাই তো আপনি বলতে চেয়েছেন।
অবশ্যই, চিকিৎসা পেশাটাই তো আমরা জানি যে এটা একটা মহান পেশা। সেবা যেখানে আমার মূল উদ্দেশ্য, সেখানে তো অসততার প্রশ্নই আসতে পারে না, তাই না?
শ্রোতা বন্ধুরা, অসুখ হলে আমরা কিভাবে চিকিৎসা করাবো সে সম্পর্কে এতক্ষণ কানাডা প্রবাসী চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজী চমৎকারভাবে তুলে ধরেছেন তাঁর বক্তব্য। বিশিষ্ট এই ফ্যামিলি ফিজিশিয়ান বললেন, অসুখ হলে প্রথমে রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে, তার পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ মতো ওষুধ ব্যবহার এবং প্রয়োজনে প্যাথোলজিক্যাল টেস্ট করাতে হবে। একই সাথে চিকিৎসা ব্যবস্থার ত্রুটি ও ডাক্তারদের নৈতিকতার প্রশ্নটিও তিনি তুলে ধরেছেন। তো আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আহ্বান জানাই, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ব্যায়ামের অভ্যাস গড়ে তুলি, সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনাকে অনেক ধন্যবাদ।
শুনছিলেন সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, নয় জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা, দৈনিক প্রথম আলো। দৈনিকটির আরও একটি খবর, করোনা পরিস্থিতিতে সিডিসির ভ্রমণ সতর্কতা, সর্বোচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ। বিএনপির গণতন্ত্রে ছিল বহুদলীয় তামাশা, ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। এবারের বাজেটে কোনো দুর্বলতা দেখছেন না অর্থমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বললেন, ওদের কথার কী উত্তর দেব, ওদের কথায় তো ঘোড়াও হাসে, দৈনিক যুগান্তর। বিধিনিষেধে শীতলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের, দৈনিক মানব জমিন। চার দিনের অস্থিরতা শেষে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, দৈনিক সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অনুগামীদের নিয়ে বৈঠক, ফুল বদলের হাওয়া কি জোরদার, হাতের তাস রায় সাহেবের আস্তিনে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। 356 ধারা বাগবাজারের রসগোল্লা নয়, তৃণমূল, দৈনিক আজকাল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাশে আছি, বৈঠকের পর কৃষক নেতাদের আশ্বাস মমতার, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ইসির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যম খবর দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের গুরুত্বটা কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ব্যাপারে যে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে, তার রাজনৈতিক গুরুত্ব এই যে এর মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল বাংলাদেশের 42 জন বিশিষ্ট নাগরিকের, সেই অভিযোগের ব্যাপারে ব্যাপক সংখ্যক মানুষ আরো সম্পৃক্ত হবে এবং সেই অভিযোগের ব্যাপারে যে সরকারের পক্ষ থেকে বা যে সেকশন থেকে ব্যবস্থা নেওয়ার কথা ছিল বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ব্যাপারে আলাপ আলোচনা হতে পারত তা হয়নি, এই বিষয়গুলো আরো ফোকাস হবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 জন বিশিষ্ট নাগরিক যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো শুনে তার একটা বিহিত ব্যবস্থা কিন্তু করা যেত, কিন্তু তা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন প্রশ্নের মুখেই থাকছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তখন সরকারও প্রশ্নের মুখে পড়ছে। এটি রাজনৈতিকভাবে সরকারের জন্য একটা বিব্রতকর একটা ব্যাপার। এখন গণস্বাক্ষর অভিযান শুরু হলে এর সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, এর সাথে ব্যাপক সংখ্যক মানুষ সম্পৃক্ত হয়ে পড়বে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের ব্যাপারে সম্ভবত সরকারকে বা প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো না কোনো ব্যবস্থা হয়তো নিতে হতে পারে।
ইয়েমেন যুদ্ধে মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব। ব্রাসেলস ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বর্তমান প্রধান একটি কলামে একথা বলেছেন, যেখানে সৌদি বিমান হামলায় ইয়েমেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সেখানে এই বক্তব্য কিভাবে গ্রহণযোগ্য?
জি, সৌদি আরব বিমান হামলা চালিয়ে ইয়েমেনকে হয়তো বিধ্বস্ত করেছে, যেমন সম্প্রতি ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে বিধ্বস্ত করেছে, কিন্তু ইসরায়েল রকেট হামলা মোকাবেলা করতে গিয়ে তারা কিন্তু হিমশিম খেয়েছে, একটা পর্যায়ে তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি হামাসের এবং গাজা উপত্যকার বেশি হয়েছে, কিন্তু এখানে নৈতিকভাবে ইসরায়েল পরাজিত এবং হামাসের উত্থানে ইসরায়েল কিন্তু একেবারে বিব্রতকর একটা অবস্থায়। তার যতই সামরিক শক্তি থাকুক না কেন, হামাসের রকেট হামলা মোকাবেলা করতে গিয়ে তার কিন্তু ত্রাহি অবস্থা। ঠিক একইভাবে সৌদি আরবও বিশাল অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে এবং একা না, চার পাঁচটি দেশ নিয়ে ইয়েমেনের মতো দুর্বল দরিদ্র দেশের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং ইয়েমেনের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ইয়েমেনের পক্ষ থেকে যে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, বিশেষ করে আরামকো তেল স্থাপনার উপর যে হামলা চালিয়েছে, তারপরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলা চালাচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা, এবং এই হামলাগুলো কিন্তু মার্কিন প্রযুক্তির মাধ্যমে বা উন্নত বিশ্বের প্রযুক্তির মাধ্যমে প্রতিহত করা সম্ভব হচ্ছে না, তাতে শুধু কিন্তু সৌদি আরব না অনেকেরই মুখ রক্ষার একটা ব্যাপার আছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, বিতর্কটা মাঝে মাঝেই উঠছে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি বা 356 ধারা প্রয়োগ, জানিয়ে বিভক্ত বঙ্গ বিজেপি শিবির। হিংসার উদাহরণ তোলে কেউ খোলাখুলি এই ধারা প্রয়োগের দাবি জানাচ্ছেন, আবার কেউ বলছেন যে কারণে এই ধারা প্রয়োগ হয় রাজ্যে তার থেকেও খারাপ পরিস্থিতি রয়েছে, কিন্তু প্রয়োগের বিষয়টি যে খুব সহজ কাজ নয় তা বোঝাতে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বুধবার এ নিয়ে একটি টুইট করেছেন তিনি, যেখানে এই দাবি নিয়ে যারা সরব হয়েছেন তাদেরকে রীতিমতো এক হাত নিয়েছেন, ব্যঙ্গ করে বলেছেন বিষয়টি বাগবাজারের রসগোল্লা নয় যে চাইলেই পাওয়া যায়। টুইটে ঠিক কি লিখেছেন সুখেন্দু শেখর? এ দাবির সপক্ষে থাকা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 356 ধারা প্রয়োগের বাইনাক্কা বাজারের রসগোল্লা নয় যে চাইলেই পাওয়া যায়। গণতন্ত্রে মানুষের রায় এড়িয়ে যাওয়া যায় না, যারা এই সাংবিধানিক রীতিনীতি মানতে চায় না তারা কর্তৃত্ববাদী তথা স্বৈরতান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাসী। বাংলার জনগণ এমন অশুভ শক্তিকে সম্পূর্ণ পরাস্ত করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাশে আছি, বৈঠকের পর কৃষক নেতাদের আশ্বাস মমতার। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, কেন্দ্র কৃষকদের দাবি না মানা পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে সাক্ষাতের পর নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জোর করে কৃষি আইন পাশ করিয়েছে, এই আইন বাতিল করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নিশ্চিত করে নতুন করে কৃষি আইন প্রণয়ন করতে হবে। শুরু থেকেই দিল্লি সীমান্তে সাত মাস ধরে চলে আসা কৃষক বিক্ষোভকে সমর্থন করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার প্রতিদান দিয়েছেন দিল্লির কৃষক নেতারাও। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে এসে বিজেপি বিরোধী প্রচার করে গিয়েছেন তারা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই ঘুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা জাসিয়ার 8 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই সূরার 9 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই সূরাটির 9 থেকে 11 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ مِنْ وَرَائِهِمْ جَهَنَّمُ وَلَا يُغْنِي عَنْهُمْ مَا كَسَبُوا شَيْئًا وَلَا مَا اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ هَذَا هُدًى وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ।
যখন আমার কোনো আয়াত সম্পর্কে সে অবগত হয় তখন তা নিয়ে পরিহাস করে, ওদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের সামনে রয়েছে জাহান্নাম, তাদের কৃতকর্ম ও তারা যা কিছু সঞ্চয় করেছে এবং আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে তাদের কিছুই তাদের কাজে আসবে না, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই কোরআন হেদায়েতের উৎস, আর যারা তাদের রবের আয়াতসমূহ প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে খুবই কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তি।
গত আসরে তাদের কথা আলোচিত হয়েছিল যারা আল্লাহর আয়াত শোনা ও উপলব্ধি করার পর অহংকার ও গোয়ার্তুমির কারণে তা গ্রহণ করেনি। এরপর আজকের এই 3 আয়াতে বলা হচ্ছে তারা কোরআনের আয়াত উপলব্ধি করার পর তা কেবল প্রত্যাখ্যানই করেনি, সেই সঙ্গে আয়াতগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিন ব্যক্তিদেরকে উপহাস করেছে। আল্লাহ তাআলাও এসব মানুষকে দুনিয়া ও আখিরাতে অপমান অপদস্থ করবেন। তারা পার্থিব জীবনে যত সম্পদ জমা করেছে এবং যেসব মানুষকে নিজেদের অভিভাবক ও সাহায্যকারী বানিয়েছে তাদের কেউই কিয়ামতের দিন কাফিরদের কোনো কাজে আসবে না।
তারা কিয়ামতের দিন নিজেদের লাঞ্ছিত ও অপমানিত অবস্থা উপলব্ধি করবে এবং আল্লাহর ভয়াবহ আজাবের সামনে নিজেদেরকে চরম অসহায় দেখতে পাবে। এরপর বলা হচ্ছে এই কোরআন হিদায়াতের উৎস। এই মহাগ্রন্থ মিথ্যা থেকে সত্যকে আলাদা করে এবং মানুষের চলার সুন্দর ও সঠিকতম পথ বাতলে দেয়। যারা আল্লাহর পথে চলতে চায় তাদেরকে নিখুঁতভাবে গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু যারা কোরআনের আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন ও ভয়াবহ আযাব।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, বান্দার গুনাহের ধরন অনুযায়ী তার শাস্তি নির্ধারিত হবে, এ কারণে ঠাট্টা করার শাস্তি হবে অপমান ও লাঞ্ছনা। দুই, কাফিররা পার্থিব জগতে সম্পদ, ক্ষমতা ও বন্ধুদের ওপর নির্ভর করে, কিন্তু পরকালে এগুলোর কোনোটিই কাজে আসবে না। তিন, আল্লাহর হেদায়েতকে যে অস্বীকার করে সে পাপের পথে ডুবে যায় এবং পরকালে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
এবারে সুরা জাসিয়ার ১২ ও ১৩ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আল্লাহু আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
তিনি আল্লাহ যিনি সাগরকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তার আদেশে তাতে নৌযান সমূহ চলাচল করতে পারে, আর যেন তোমরা তার অনুগ্রহ অর্থাৎ রিজিক অন্বেষণ করতে পারো এবং যেন তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আসমানসমূহ ও জমিনের সমস্ত কিছুকে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, এ সব কিছু তাঁর পক্ষ হতে। নিশ্চয়ই এতে অনেক নিদর্শনাবলী রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে।
এই দুই আয়াতে বিশ্বজগতে মহান আল্লাহর একত্ববাদের আরও কিছু উদাহরণ তুলে ধরে বলা হচ্ছে, তোমরা ব্যবসা বাণিজ্য করতে জাহাজে চড়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করো, আল্লাহ তাআলাই পানির মধ্যে এমন গুণ দিয়ে দিয়েছেন যাতে বিশাল বিশাল জাহাজ হাজার হাজার টন ওজন নিয়ে সাগরের পানির উপর দিয়ে চলাচল করতে পারে এবং ডুবে না যায়। এছাড়া জাহাজ চলাচল নির্বিঘ্ন করার জন্য সাগরে যে বাতাস প্রবাহিত হয় তাও আল্লাহর বিশেষ অনুগ্রহ।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে প্রযুক্তির উন্নতির মাধ্যমে বর্তমান বিশ্বে গাড়ি, ট্রেন ও বিমানের মতো অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে উঠলেও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য আনা নেওয়ার কাজে এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জাহাজ। আর এসব জাহাজ চলাচল করে সমুদ্রের এমন পথ ধরে যা তৈরি বা সংরক্ষণের জন্য মানুষকে কোনো কষ্ট করতে হয় না। শুধুমাত্র সাগর নয়, সেই সঙ্গে আকাশ ও ভূপৃষ্ঠে অবস্থানকারী সূর্য, চন্দ্র, বাতাস, বৃষ্টি, খনিজ সম্পদ, জঙ্গল, মরুভূমি, পাহাড় ইত্যাদি সব কিছু মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে। আল্লাহর পক্ষ থেকে এসব নিয়ামত মানুষের অধীন করে দেওয়ার মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অবশ্যই আল্লাহর আয়াতের নিদর্শন রয়েছে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন কিন্তু মানুষ এজন্য আল্লাহর কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করে না। দুই, জীবিকা অর্জনের জন্য চেষ্টা চালাতে উৎসাহিত করেছে ইসলাম, এই ধর্ম হালাল উপার্জনের মাধ্যমে জাগতিক জীবনে সচ্ছলতা অর্জন করতে নিষেধ করেনি। তিন, সৃষ্টিজগতের বিভিন্ন ঘটনাবলীর দিকে তাকালে আমরা আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে পারি এবং আমাদের মধ্যে ইমানের দৃঢ়তা বৃদ্ধি পায়।
لا مجيب لا يا مغيث من لا مغيث এবারে এই সুরার ১৪ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون
হে নবী, যারা ঈমান এনেছে তাদেরকে বলুন তারা যেন ক্ষমা করে ওদেরকে যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, যাতে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে পারেন।
আল্লাহর আয়াতের বিপরীতে কাফিরদের অদ্ভুত আচরণ এবং বিভ্রান্তিতে ডুবে থাকার জন্য তাদের আপ্রাণ চেষ্টা সম্পর্কে এই আয়াতে মুমিনদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে যাতে তিনি তাদের কৃতকর্মের শাস্তি দিতে পারেন। অবশ্য যারা অজ্ঞতা ও মূর্খতার কারণে শিরক ও কুফরে লিপ্ত হয়েছে তাদের সঙ্গে ক্ষমা ও সহনশীল আচরণ করতে হবে, তাদের সঙ্গে ক্ষমাশীল আচরণ করলে তারা উদাসীনতার ঘুম থেকে জেগে উঠে সত্য গ্রহণ করতেও পারে, কিন্তু যারা অহংকার ও গোড়ামের কারণে সত্য গ্রহণ করতে রাজি হয়নি তাদের সঙ্গে সংঘাত পরিহার করার অর্থ হচ্ছে তাদেরকে উপেক্ষা করা এবং তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দেয়া।
তো শ্রোতা, কোরআনের আলোর আজকের আসরে এখানে গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও পরবর্তী আসরে। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। মসজিদুল আকসায় নামাজ আদায়ের প্রত্যয় সৈয়দ হাসান নাসরুল্লাহর, তার সুস্বাস্থ্য দেখে ইসরায়েল হতাশ বলে গণমাধ্যমের মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সাত প্রার্থীর দ্বিতীয় টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত, দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানকে প্রাধান্য দেওয়ার আশ্বাস সব প্রার্থীর। ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমান বাহিনীর ২৪ যুদ্ধ বিমানের নিয়মিত টহল, উস্কানিমূলক বলে আখ্যায়িত করল ভারতীয় বিমান বাহিনী। এবং ইসলাম বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা স্বীকারোক্তি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
ইসলামী